الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান সবার তরে অনুগ্রহ তোমার আরও একবার উপস্থিত হয়েছি। যারা দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে অসংখ্য ইলমে দিন অর্জন করা হয়ে থাকে। যারা আমরা নিয়মিত অনুষ্ঠান দেখছি, আশা করি অসংখ্য ইলমে দিন আমাদের অর্জন হচ্ছে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে বান্দার সওয়াবের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে। এবং কিতাবের মধ্যে এটাও আসছে যে কাল কিয়ামতের দিন অসংখ্য বান্দা শুধু নেক আমলের জন্য নয় বরং ভালো নিয়তের কারণে জান্নাতে প্রবেশ করবে। তো আসুন আমরা ভালো নিয়ত করি যে আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান দেখব, যা শিখবো নিজের কাছেই তা রেখে দেবো না, বরং আমল করে অপরের কাছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজা ফাজাল। আসুন আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবিয়ে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার উপর দুরুদে পাকের মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের এই দুরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটি এপিসোডের মধ্যে আর বিশেষ করে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি, এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, মূল থিম যেটা রয়েছে তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ কাদের জন্য, কী কারণে তাদেরকে অনুগ্রহ দেখিয়েছেন এবং কোন আমলের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অর্জন করা যায়, অনুগ্রহ লাভ করা যায়, আমরা ওই সকল বিষয়গুলি নিয়ে অনুষ্ঠান সাজিয়ে থাকি ইনশাল্লাহ। আজকেও একটি বিষয় আমরা অনুষ্ঠানের মধ্যে রেখেছি, তা হচ্ছে সুন্নাত অনুসারীদের উপর নবিয়ে পাকের অনুগ্রহ। যারা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনকে অতিবাহিত করছে, সুন্নত মোতাবেক পথ চলছে, প্রতিটা কাজই করছে নবিয়ে পাকের দেখানো পথ এবং মত অনুযায়ী, তো তাদের উপর অবশ্যই নবিয়ে পাকের অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে এবং আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি রয়েছে। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা শুনবো মুবাল্লিগ ইসলামী ভাই ইমরান ভাই আমাদের সঙ্গে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা, আজকে এই বিষয়ে তার থেকে মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই,
আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে প্রকৃত রূপে এবং পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়াই হচ্ছে একজন মুমিনের কর্তব্য।
অবশ্যই
নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ বলুন বা আজকে যে আমাদের প্রোগ্রামের বিষয় সুন্নত, সুন্নত আমলকারীদের প্রতি নবী পাকের দয়া, সুন্নত আমল তো হচ্ছে সেটি যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মুবারাকায় স্বয়ং নিজে করেছেন, আচ্ছা সাহাবাই কেরাম করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মত আমাদেরকে করতে উৎসাহ প্রদান করেছেন। সুন্নত আমলে তো বরকতের কথা যদি আলোচনা করা হয়তো কয়েকটি প্রোগ্রাম করতে হবে, এপিসোড চলে যাবে কিন্তু শেষ হবে না। সুন্নতের আমলের এমন বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমি রসুলকে ভালোবাসলো, আর যে আমি রসুলকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আসলে দেখেন এই হাদিসে মুবারাকার পথে যদি আমরা লক্ষ্য রাখি যে শুধুমাত্র সুন্নতের উপর আমলের বরকত যত রয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যারা সুন্নতকে ভালোবাসলো তারা নবী পাককে ভালোবাসে, আর যারা নবী পাককে ভালোবাসে তারা নবী পাকের সাথে জান্নাতে যাবে। তো সুন্নতকে ভালোবাসার কারণে যদি জান্নাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা যায়, আর যদি যারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান মোতাবেক সুন্নতের উপর আমল করে, তাহলে তাদের অবস্থা কেমন হবে? যদি আমরা সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করি তাহলে দেখব যে সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানদের মধ্যে সুন্নতের আমলের এমন জজ্বা ছিল, তাদের মধ্যে এমন করার ব্যাপারে উৎসাহ ছিল যেটি আমাদের জন্য অনেক শিক্ষণীয়। যেমন বর্ণিত রয়েছে যে হযরত নুফাই আমার রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত বারা বিন আজিব রদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। তখন তিনি আমার হাত ধরে আমার সাথে মুসাফা করলেন, যেটা আমরাও করে থাকি মুসাফা, আর মুচকি হাসতে লাগলেন। অতঃপর জিজ্ঞাসা করলেন, জানো আমি এরূপ কেন করলাম? তখন আমি আরজ করলাম, না। তখন তিনি বলতে লাগলেন, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাক্ষাতের সৌভাগ্য দান করলেন, তখন আমার সাথে এমনই করেছেন, অর্থাৎ যেমন আজকে তোমার সাথে করেছি, মুসাফা করেছি এবং মুচকি এসেছি। আর এটা করার কারণ হচ্ছে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাক্ষাতের সৌভাগ্য দান করেছেন, আমার সাথে মুসাফা করেছেন, এরূপ কাজ করেছেন, সেজন্য এটা আমি করেছি। অতঃপর আমাকে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হে বারাআ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানো আমি এরূপ কেন করলাম? তখন বারাআ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানা নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যখন দুইজন মুসলমান সাক্ষাতের সময় মুসাফা করে এবং উভয়ে এক অপরের সামনে আল্লাহ তাআলার জন্য মুচকি হাসে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বে তাদের গুনাহকে মাফ করে দেওয়া হয়।
সুবহানাল্লাহ।
মুসাফা করে এবং শুধুমাত্র মুচকি হাসে, তাহলে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দিবেন। এখানে দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও সুন্নত, মুসাফা করা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোবারক রয়েছে, আবার মুচকি হাসা এটাও রাসূলের পাকের সুন্নত। এখন সুন্নতের উপর আমলের বরকতে যে দুজন পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ইমরান ভাই, সুন্নতের বিষয়ে শুরুতে আপনি যে কথাটি বলেছেন যে যদি এর ফজিলতের কথা বলা হয় তাহলে অথবা কয়েকটি প্রোগ্রাম করতে হবে। আসলে যারাই সুন্নতের উপর আমল করেছে তারাই দুনিয়াতে দামি হয়েছে, যারাই এর খিলাফ করেছে অর্থাৎ সুন্নতকে তরফ করেছে তারাই দেখবেন যে দুনিয়াতেও এরা লাঞ্ছিত হয়েছে, পদভ্রষ্ট হয়েছে এবং মৃত্যুর পরও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আজাব এসেছে। তো এর জন্য আমাদের, বিশেষ করে আজকে আমরা যারা আছি দুনিয়াতে, সবাই তো আল্লাহ রাসূলের উম্মতই রয়েছে, তো আমাদের সেই কাজই করা উচিত, যেই কাজ নবী পাক যা আমাদেরকে আদেশ করেছেন তা আমাদের করতে হবে, আর যা তিনি আমাদেরকে করতে নিষেধ করেছেন উম্মতি হিসেবে আমাদেরকে ওইটাও বাধা প্রদান করতে হবে ওই বিষয় থেকে। যেমনিভাবে এখানে হাদিসে পাকের মধ্যেও আসছে খুবই শিক্ষণীয় একটি হাদিসে পাক, যেটা নবী পাক সাহাবিদেরকে একত্রিত করে তো তিনি এই হাদিসে পাকটি সকলকে উদ্দেশ্য করে বলেছেন যে আল্লাহ তাআলা আমার পূর্বে যখনই কোনো জাতির মাঝে নবী প্রেরণ করেছেন তখনই উম্মতের মধ্যে তার এমন হাওয়ারি ও সাথী দিয়েছেন যারা তার আদর্শ অনুসরণ করে চলতেন, তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন, অনন্তর তাদের পরে এমন সব লোক তাদের স্থলাভিষিক্ত রয়েছে যারা মুখে যা বলে বেড়াত তা পরিণত করতো না, আর যে সকল কর্ম সম্পাদন করত যেগুলোর জন্য তারা আদিষ্ট ছিল না তাদের বিরুদ্ধে যারা হাত দ্বারা জিহাদ করবে তারা মুমিন, যারা এদের বিরুদ্ধে মুখের কথা দ্বারা জিহাদ করবে তারাও মুমিন, যারা এদের বিরুদ্ধে অন্তরে ঘৃণা দ্বারা জিহাদ করবে তারাও মুমিন, এর বাইরে সরিষার দানা পরিমাণও ইমান নেই, মানে এর বাইরে যারা থাকবে সরিষার দানা পরিমাণও ইমান নেই। তো এই মানে নবী রাসূলদের যুগে যুগে যত আল্লাহ তাআলা আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন তো এদের উম্মতের প্রতি কিন্তু একটা দায়িত্ব কর্তব্য এটাও ছিল যে নিজ নবীর কথা মতো চলতে হবে,
তাদেরকে ফলো করতে হবে।
তারা নবী যা আদেশ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, একটি পালন করলাম আরেকটি ছেড়ে দিলাম এমনটা করা যাবে না। একটা হচ্ছে নবী পাক আমাদেরকে যা আদেশ করেছেন তা তো করতে হবে, আচ্ছা কিছু বিষয় আছে হুকুম করেনি, কিন্তু সাহাবিরা কেমন ছিল, একটা হচ্ছে আমরা হুকুম করার পরেও করি না,
আদেশকে মান্য করলাম বা করলাম না,
আর যেটা হুকুম করেনি নবী পাক এভাবে করেছেন তারা ওইভাবে করছে, এটা কিন্তু হুকুমও ছিল না, এটা হচ্ছে অনুসরণ সাহাবিদের। সাহাবিদের আর আমাদের মধ্যে পার্থক্য এটা, যেমন নবী পাক আমাদেরকে পাগড়ি পরিধানের ব্যাপারে উৎসাহিত করেছেন, দাড়ি রাখার ব্যাপারে বলেছেন, লেবাস পাঞ্জাবি পরার কথা বলেছেন, বা যেই সমস্ত কাজগুলির কথা বলেছেন এটা তো আবশ্যক করতেই হবে, কিন্তু যেগুলি করতে বলেনি সাহাবিরা সেটাও করে দেখাছেন,
এই জন্যই তারা সাহাবি হয়েছে। আসলে দেখেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ এই জন্যই সাহাবি হয়েছে যে নবী পাককে চোখ বন্ধ করে মেনে নিয়েছেন, যেটা আপনি বললেন না যে আদেশ করার পর আমরা করি না, আর তাদেরকে আদেশ করতে হয় নাই, দেখেছে যে নবী পাক করেছে তারাও সেটাকে ফলো করে করে
নিয়েছে। যেমন যে ঘটনাটা আপনি শুরুতে বললেন যে নবী পাক এভাবে এখানে এসেছেন মুচকি আসছেন, আমিও সেই কাজটা করলাম,
এই ব্যাপারে
কিন্তু হুকুম করা হয়নি কিন্তু তাকে ফলো করতেন,
আল্লাহ।
এটা হচ্ছে সাহাবিদের ব্যাপারে। আচ্ছা, যেই বিষয়ে যেমন নবী পাককে অনুসরণ করতে হবে, অন্যান্য যুগেও কিন্তু তার উম্মতরা প্রত্যেক নবীকে অনুসরণ করতেন, এবং আমাদের নবী যা আমাদেরকে বলেছেন তা কিন্তু মন গড়া কথা না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমনিভাবে কুরআনের পাকের মধ্যেও সূরা হাশরের 7 নং আয়াতের মধ্যে একটি অংশে, একটি জায়গার মধ্যে এরশাদ হচ্ছে, এভাবে কানজুল ইমানের অনুবাদ, এবং যা কিছু তোমাদেরকে রাসূল দান করেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এটা সূরা হাশরের 7 নং আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে। তো বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আসছে এই বিষয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যেই ব্যাপারে তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি বা ছেড়ে দিয়েছি সে ব্যাপারে আমাকে প্রশ্ন করো না, কেননা এর কারণ হচ্ছে তোমাদের আগের ব্যক্তিরা তাদের অধিক প্রশ্ন করার এবং তাদের নবীদের সঙ্গে মতভেদ করার ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি যখন তোমাদেরকে কোনো জিনিস বলবো যে নিষেধ করার জন্য, তখন তোমরা তা থেকে দূরে থাকো, আর যখন আমি তোমাদেরকে কোনো কাজের ব্যাপার আদেশ দেব তখন তোমরা তা সাধ্যমতো পালন করো। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে পাকটি আসছে। তো এর জন্য আসলে নবী পাক যেই কাজ করেছেন, আমরা যদি উম্মতিরা সেই কাজ করি এটাই তো সুন্নত বলা হয়। তো যেই কাজগুলি নিষেধ করেছেন ওগুলি আমাদেরকে মানতে হবে, সম্মান করতে হবে। এই বিষয়ে আপনি
আসলে সুন্নতের তো আমলের বরকত রয়েছে, আবার ছেড়ে দেওয়ার ক্ষতিও রয়েছে। আমরা যদি দেখি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি বিষয়ে নবী পাকের আদর্শ, নবী পাকের সুন্নতের উপর যদি আমরা আমল করি সেটাতে বরকত রয়েছে। আপনি উদাহরণস্বরূপ যারা ব্যবসায়ী রয়েছে, তারা ব্যবসা করতেছে, এখন ব্যবসায়ের যে সুন্নত পদ্ধতি রয়েছে যদি সেটাকে মেনে চলে তাহলে তার ব্যবসার মধ্যে বরকত হবে, তাহলে তার ব্যবসাটা হালাল পন্থা হবে।
আচ্ছা, যারা ব্যবসা করে তারা কিন্তু এটাও বলে যে ব্যবসা করা সুন্নত তাই করছি, এখন ব্যবসার মধ্যে যে হারাম পন্থাগুলি সে অবলম্বন করছে
সেটা তো সুন্নত না, সেটা তো হারাম হয়ে যাচ্ছে।
টিভি লাগিয়ে রাখছে, সিনেমা নাটক মাজাল্লা হচ্ছে, এটা তো সুন্নত না,
সুন্নত না। তো আসলে প্রত্যেকটি বিষয়ের মধ্যে সুন্নতের আমলে যে জজবা আমাদের মধ্যে আনতে হবে, আনলে এটা আমাদেরই লাভ হবে। কেননা দেখেন প্রত্যেকটি বিষয় কিন্তু শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর সুন্নতের আমলের বরকতের মাধ্যমে প্রতিটি বিষয়কে সুন্দর করা যায়। কেননা সৌন্দর্য কিন্তু ইসলামও সৌন্দর্য, আবার ইসলামকে যারা মেনে নিয়েছে তাদের প্রতিটি কর্ম প্রতিটি কাজও সৌন্দর্যের মধ্যেই নিহিত হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বরকত দুনিয়াতেও পাওয়া যায়, আখেরাতেও পাওয়া যায়। ব্যবসায়ী যখন তার ব্যবসার মধ্যে সুন্নত পদ্ধতিকে মেনে নেয়, তার ব্যবসাও হয়ে যাচ্ছে, হালাল পদ্ধতিতে ইনকামও হয়ে যাচ্ছে, সে যে রিজিকটি বক্ষণ করতেছে সেটিও হালাল হচ্ছে, তার সন্তান সন্ততিকে লালন পালন করতেছে সেটাও হালাল পন্থায় হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে ঘরের মধ্যে আপনার সুন্নত তরিকা রয়েছে। আচ্ছা, আজকে যারা বিবাহ করে, সাংসারিক জীবনযাপন করে, সেখানেও যদি আজকে আমরা দেখি বিভিন্ন আমাদের পরিবারের মধ্যে সাংসারিক জীবনের মধ্যে কলহ সৃষ্টি হয়, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কিন্তু সেখানে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কীরকম সংসার করেছেন, এই সুন্নতে আমল যদি আমরাও নিয়ে আসি তাহলে আমাদের ঘর থেকে ঝগড়াও চলে যাবে, আমাদের ঘর থেকে কলহ চলে যাবে, মনোমালিন্যের যে ব্যবস্থা রয়েছে সেটাও চলে যাবে। সন্তানকে কেবল সুশিক্ষা দিতে হবে, এটার পদ্ধতি নবী পাকের জীবনীতে রয়েছে। যদি আমরা সেটাকে মেনে নিই আমাদের সন্তান ইনশাআল্লাহ হাফিজে কোরআন হবে, আমাদের সন্তানও আজকে দেখা যাচ্ছে দুনিয়াবি ফ্যাশনে দুনিয়াবি ভালোবাসে তারা মত্ত রয়েছে, ইনশাআল্লাহ যখন সুন্নতের আমলের বরকত চলে আসবে আমাদের সন্তানও সুন্নতের পথে চলে আসবে, দীন ইসলামের পথে আসবে। আর বুজুর্গানের দীন রহমতুল্লাহ তাআলার জীবনীতে কিন্তু সুন্নতের আমলের যে জজবা রয়েছে সেটা কিন্তু অসংখ্য রয়েছে। আর বুজুর্গানের দিন, আল্লাহু আকবার, বুজুর্গানের দিনরা সুন্নতের উপর আমল করে যে তারা কবরে গিয়েছে তারা কেমন ফায়দা পেয়েছে, কেমন বেনিফিট পেয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলার জীবনীতে এসেছে যে তার ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলা আপনার সাথে কীরকম আচরণ করেছেন, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
তো স্বপ্নে দেখা ব্যক্তি জিজ্ঞাসা করলেন কোন আমলের বরকত আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, তো তিনি বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
সুন্নতের আমলের বরকতে কবরের মধ্যে কাজে চলে আসে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তো এমনই বরকত যেটা দুনিয়াতে পাওয়া যাচ্ছে আখেরাতেও পাওয়া যাচ্ছে।
ইমরান ভাই, এখানে আল্লাহ তাআলাও যে নবী পাকের শানকে এত বাড়িয়েছেন যে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় নবী পাকের শানকে উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। আচ্ছা, অসংখ্য জায়গা বললে কিন্তু ভুল হবে, বরং কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতে কারিমা রয়েছে প্রতিটা আয়াত যদি কেউ তাফসির করে, কেউ যদি মহব্বতের সাথে কোরআন পাঠ করে, সে দেখতে পাবে যে প্রত্যেকটা হরফ নবীর শান রয়েছে। তো যেমনিভাবে সুরা নাজমের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেন সুরা নাজমের 3-4 আয়াতে, এবং তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, তা তো ওহী যা তার প্রতি নাজিল করা হয়েছে। অর্থাৎ নবী পাক যেই বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন আমরা তো বলি সেই কাজটা করা সুন্নত। আচ্ছা, যেই বিষয়ে আদেশ করেছেন তা তো নিজ মন গড়া নয়, নবী পাক যা করেছেন এটা ওহির মাধ্যমেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন, আর সেই কাজটা অবশ্যই আমাদের করতে হবে। এই বিষয়ে আরেকটি হাদিসে পাক যেমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে কিন্তু সে নয়, যে অস্বীকার করবে। তো জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সে আবার কারা যে অস্বীকার করবে, মানে কারা অস্বীকার করবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্য করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে।
আল্লাহ।
সহি মুসলিম শরীফের মধ্যে, ইবনে মাজাহ, সুনানে আহমদের মধ্যেও এই হাদিসে পাকটি আসছে। অর্থাৎ নবী পাকের যেই সুন্নত রয়েছে, যারা এটাকে অস্বীকার করবে এরাই কি জান্নাতে যাওয়ার জন্য অস্বীকার করবে। তো নবী পাকের সুন্নত, আজকে আমরা দেখি যে সুন্নত মানে কি, একটা অনুসরণ করা তাকে। তো আজকে আমরা যারা রয়েছি মুসলমান, তো আমরা কিন্তু প্রতিটা কাজ প্রতিনিয়ত কাউকে না কাউকে ফলো করছি দুনিয়াতে। আচ্ছা, দুনিয়াতে চলতে হলে না কাউকে না কাউকে ফলো করতেই হবে, সমাজের মধ্যে
নিজের আইডল কাউকে বানাতে হবে।
সমাজের মধ্যে চলতে, আপনি সমাজে চলেন বা কোনো একটা রাষ্ট্রে চলেন বা অন্য একটা দেশে চলে যান, দেখবেন এক একটি দেশের কিন্তু এক একটি কালচার থাকে। তো ওই কালচার মোতাবেক নিজেকে মানিয়ে নিতে হয়। আচ্ছা, সবচেয়ে বড় কালচার, সবচেয়ে বড় আদর্শ কোনটা? আল্লাহ রাসূলের সুন্নত। যদি সে ওই সুন্নতটাকে নিজের কালচারের মধ্যে নিয়ে আসে, আচ্ছা আমাদের ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। এখন এই শান্তিটা মানে কোত্থেকে আসলো, কার মাধ্যমে আসলো? আপনি যদি দেখেন পূর্ববর্তী যুগে ইসলামের অবস্থা কেমন ছিল, তখন শান্তি ছিল না। নবী পাক আসার পর থেকে ইসলাম শান্তি ধর্ম মনোনীত হয়েছে। তো আজকে সেই শান্তিটাকে যদি আমরা নিজের মধ্যে আঁকড়ে না ধরি, তাহলে শান্তি কোত্থেকে আসবে? অনেকে সার্চ করে যে শান্তি কোথায় পাওয়া যাবে, গুগলেও সার্চ করে কী কাজ করলে শান্তি পাওয়া যাবে। আচ্ছা, শান্তি তো গুগলে সার্চ করার প্রয়োজনে, আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যেই বলে দিয়েছেন যে তুমি এই কাজ করো, আমার রসুলকে অনুসরণ করো, শান্তি তোমার মধ্যে চলে আসবে। ঘরের মধ্যে রসুলের অনুসরণ করবে, ঘরের মধ্যে শান্তি আসবে। সমাজের মধ্যে নবী রসুলকে অনুসরণ করবে, সেই সমাজের মধ্যে শান্তি চলে আসবে। যদি তার দেশটা কীভাবে পরিচালিত হবে, আজকে তো একটা দেশে একটা সরকার থাকে, দেশকে কীভাবে পরিচালিত করতে হবে সেভাবেই সে করে। যদি আল্লাহ রসুল কীভাবে, ফারুকে আজম কীভাবে দেশকে পরিচালিত করেছে ইসলামের শুরুর দিকে, নবী পাক যখন ইসলামে পদার্পণ হয়েছেন ওই যুগের অবস্থা কেমন ছিল, ওই যুগের মধ্যে দেশকে কীভাবে পরিচালিত করা হতো, যদি সেভাবে আজকে ফলো করে, দেখবেন প্রতিটা যুগের মধ্যেই কিন্তু, প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা, এই হানাহানি এগুলি কিন্তু দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে। তো এর জন্য দর্শকবৃন্দকে বলবো যে আজকের বিষয় আলহামদুলিল্লাহ রাখা হয়েছে যে যারা সুন্নতের অনুসারী তাদের প্রতি দয়া রয়েছে। কার দয়া রয়েছে? আল্লাহ রাসূলের দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে, এবং স্বয়ং আল্লাহ পাকের দয়া অনুগ্রহ রয়েছে। এই জন্য আমাদের প্রিয় দর্শকবৃন্দ, উচিত প্রতিটা কাজ আমাদেরকে সেই মোতাবেক করতে হবে যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আচ্ছা, ইমরান ভাইয়ের কাছে আসবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে উম্মতিকে যেই সুন্নতের কথা, যেই কাজের কথা বলে দিয়েছেন, আজকে আমরা কিন্তু প্রতিটা কাজ করি, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো আগ পর্যন্ত প্রতিনিয়ত আমাদের কিন্তু অসংখ্য কাজ করতে হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা, কারোর সাথে কথাবার্তা বলা, অফিস করা, চাকরি করা, ব্যবসা করা, অর্থাৎ সব কিছু কিন্তু আমরা করি, করতে হবেই। তো আজকে হয়তোবা আমাদের জানা নেই সুন্নত কোনটা, তো এই যে সুন্নত আমরা জানবো কোথেকে, শিখবো কোথেকে, যদি এই বিষয়ে কিছু মানে
মাশাআল্লাহ অনেক সুন্দর একটি আপনি প্রশ্ন করেছেন।
এখন জানলে আমি আমল করতে
পারবো, জানলে আমল করবো। আসলে যেটা আপনি বলেছেন, প্রত্যেকটি কাজের মধ্যে সুন্নত রয়েছে। আমরা ঘুমাতে যাচ্ছি সেখানে সুন্নত রয়েছে, জুতা পরিধানের সুন্নত রয়েছে, আমির হেলের সুন্নত দামাত বারাকাতুম আলিয়ার কিছু কিতাবও রয়েছে, রিসালাও রয়েছে, যেমন 163 মাদানী ফুল, এবং আমাদের তিন দিনের একটা মাদানী কাফার একটা জাদুয়ার রয়েছে, ওটার মধ্যে বিস্তারিত সুন্নতের বর্ণনা এসেছে। তো আমির হেলের সুন্নত খুব সুন্দর বর্ণনা করেছে। আসলে ব্যক্তিগতভাবে আমিও যখন এই কিতাবগুলো অধ্যয়ন করেছেন আমি অবাক হয়ে গিয়েছি যে ঘুমানোর এতগুলো সুন্নত পদ্ধতি রয়েছে। আচ্ছা, আমরা আজকে খাবার খাচ্ছি, খাবারের পূর্বে এতগুলো সুন্নত রয়েছে। যেমন আমির হেলের সুন্নত নিজের কিতাবের মধ্যে নকল করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা রয়েছে, খাবারের পূর্বে খাবারের অজু করে এটা সুন্নত। খাবারের অজু কেমন? উভয় হাতের কবজি ধৌত করা, খুলি করা, আর হচ্ছে ঠোঁটের সম্মুখভাগ ধুয়ে নেওয়া। এখন কিতাবে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা এরকম করবে তবে তাদের ঘর থেকে অবাধ হয়ে যাবে, দারিদ্র কখনো আসবে না। এটা হচ্ছে সুন্নতের আমলের বরকত। তো যদি সুন্নত শিখতে হয়, তো দাওয়াত ইসলামের এই দিনই পরিবেশ হচ্ছে অনন্য একটি মাধ্যম। আর যেটি আমাদের এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ ইলমুদ্দিন অর্জনের একটি অনন্য একটি মাধ্যম রয়েছে, মাদানী চ্যানেল যদি আমরা নিয়মিত দেখি ইনশাআল্লাহ সুন্নত শিখার জজ্বা আমাদের মধ্যে আসবে। পাশাপাশি দাওয়াত ইসলামের তিন দিনের মাদানী কাফেলা হয়, আমি তো বলবো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছে, আমরা যারা রয়েছি, আমরাও প্রত্যেক মাসে তিন দিনের মাদানী কাফেলা সফর করি ইনশাআল্লাহুল করিম। সুন্নত শিখার অনন্য একটি মাধ্যম মাদানী কাফেলা রয়েছে, তিন দিন আমাদেরকে সুন্নতের আমলের জজ্বা দেওয়া হবে, সুন্নতও শেখানো হবে ইনশাআল্লাহুল করিম
ইনশাআল্লাহ তাআলা। আর সুন্নতের বিষয়ে আপনি দেখবেন যে আজকে যদি সুন্নত নিয়ে কথা বলা হয়, তো আজকে দেখবেন যে মাযাল্লাহ অনেকে আছে নবী পাকের সুন্নতকে অস্বীকার করছে, বা অস্বীকার না করলেও তিরস্কার করছে,
আবার অনেকে লজ্জা পাচ্ছে সুন্নতের উপর আমল করতে।
আচ্ছা, আপনি একটা জিনিস, এই জিনিস আপনি চিন্তা করেন যে যারাই আজকে সুন্নত দেখে যে তিরস্কার করছে, এরা কারা? আপনার আমার মুসলমান ভাইরা করছে। আচ্ছা দেখেন, আজকে যদি আমরা কেউ ইমাম শরীফ পড়ছি, মাশাল্লাহ দাওয়াত ইসলামীওয়ালা যারা রয়েছে দেখবেন এদের প্রত্যেকের মাথায় ইমামা থাকে। আচ্ছা, এই ইমামা যখন আপনি পরে রাস্তা দিয়ে বের হবেন, অ্যাট ফার্স্ট আপনাকে কোনো অমুসলিম তিরস্কার করবে না, আপনার মুসলমান ভাই আপনাকে তিরস্কার করবে। তো এদের জন্য আসলে খুবই আফসোসের বিষয় যে আল্লাহ রসুলের কারণে আজকে আমরা এত নিয়ামত পেলাম, আজকে আমরা দিন পেলাম, কুরআন পেলাম, হাদিস পেলাম, অসংখ্য নিয়ামত পেলাম, পিতামাতার মতো নিয়ামত পেলাম, আজকে দুনিয়াতে এবং পৃথিবীতে যা কিছু পেলাম, আজকে জান্নাত যারা লাভ করার আমল পাচ্ছে, তো সব কিছু কিন্তু আজকে নবিয়ে পাকের মাধ্যমে পেলাম, যার ওসিলাতে পেলাম, তার সুন্নতকে আমরা তিরস্কার করছি।
এটা চিন্তা করা দরকার, আসলে তিরস্কার কাকে নিয়ে করা হচ্ছে?
আহা,
যদি আমরা দুনিয়াতে উদাহরণ দেখি, আমার মধ্যে একটা অভ্যাস রয়েছে, এখন কেউ সেটাকে নিয়ে তিরস্কার করলো, এখন সে আমার অভ্যাসটাকে নিয়ে না, আমাকে নিয়ে তিরস্কার করলো। আল্লাহ তাআলার পানা, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়ে হাসি ঠাট্টা করে, এটাকে নিয়ে তিরস্কার করে, তো কাকে নিয়ে করলো? মাআযাল্লাহ, নবী পাককে নিয়ে করলো।
আচ্ছা, কে করলো?
নবীর উম্মত। আচ্ছা, নবী পাকের হাদিসে মুবারাকাও রয়েছে, আসলে এখান থেকে তিরস্কার যখন করা হয় কারো ব্যাপারে, তখন অবশ্যই অন্তরে কষ্ট যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যদি কেউ কোনো মুসলমানকে কষ্ট দেয় তাহলে সেটা আমাকে কষ্ট দেওয়া হয়, আর যদি কেউ আমাকে কষ্ট দেয় তাহলে সে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। তো যারা নবী পাককে কষ্ট দিচ্ছে তারা কেমন উম্মত রয়েছে? যারা নবী পাককে কষ্ট দেওয়ার পর আবার জান্নাতে যাওয়ার দাবি করতেছে, মুসলমান হিসেবে নিজেকে প্রকাশ করতেছে, তাহলে তাদের চিন্তা করা প্রয়োজন যে আমরা কী করতেছি,
কী করছি। আর এই বিষয়ে ইমরান ভাই, আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যেও কিন্তু ইরশাদ করেছেন, যেমন অনেকে দেখেন বলবে যে না আমরা আল্লাহকে ভালোবাসি। আচ্ছা, কিন্তু আল্লাহকে ভালোবাসার দাবি অনেকেই করে, কিন্তু সে যখন দেখবে একটা মানুষকে টিটকারে দিচ্ছে বা তিরস্কার করছে, কোন বিষয়টা নিয়ে সে নবীর সুন্নত মোতাবেক চলছে বিধায়, আচ্ছা সে আবার এটা বলে আল্লাহকে ভালোবাসি। তো এই বিষয়ে আল্লাহ তাআলা কিন্তু ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে, কাজুল ইমরানের অনুবাদ, যে হে মাহবুব, আপনি বলে দিন হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ হয়ে যাও বা অনুসারী হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো দেখেন, আল্লাহকে ভালোবাসার দাবি তারাই করতে পারবে যারা নবী পাককে ভালোবাসে। আচ্ছা, যেই উম্মত নবী পাককে ভালোবাসবে সেই উম্মত কখনোই বলবে না আমি নবী পাকের সুন্নতকে ভালোবাসি না। ভালোবাসার দাবি এটাই যে সে নবীর সুন্নতকে ভালোবাসবে।
যে যাকে ভালোবাসে না তার প্রতিটি কাজও সে ভালোবাসে,
সে ভালোবাসে,
অটোমেটিক বাসতেই হবে,
অনুসরণ করবে। আজকে যদি আপনি দেখেন যে কোনো মুসলমান ভাই তার চুলের বিভিন্ন স্টাইল করছে, আচ্ছা যদি বলা হয় এই স্টাইল কেন, বলো আমি তাকে দেখেছি, মানে তাকে ভালোবাসা দেখে তার এই কাজটা অনুসরণ করেছে।
একটা কথা রয়েছে যে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসা ভালোবাসাকারী ব্যক্তির জন্য চোখকে অন্ধ করে দেয় আর কানকে বধির করে দেয়। তার ভুলটাও সে শোনে না, তার ভুলটাও তার প্রকাশ তার সামনে আসে না, চোখ দিয়ে সে দেখে না,
চোখ দিয়ে দেখে না। তো এটাই বাস্তব কথা যে দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো যে আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে যে বিষয় আসলে আলোচনার বিষয় অনেক রয়েছে, কিন্তু সুন্নতে মুবারাকা এটা এমন একটি বিষয় যে প্রতিটা কাজে এক একটি সাইড নিয়ে যদি আলোচনা করা হয় সেটা এক একটি বিষয়ে আমাদেরকে বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো সেজন্য আমাদের দর্শকবৃন্দ উচিত যে আমরা যদি নবিয়া পাকের অনুগ্রহ পেতে চাই, আল্লাহ পাকের দয়া পেতে চাই, অবশ্যই একটি মাধ্যম রয়েছে, আর সেটি হচ্ছে নবিয়া পাকের সুন্নত মোতাবেক তার জীবনকে অতিবাহিত করা। আজকে বিশেষ করে আমরা যারা মুসলমান রয়েছি আমাদের এদিক সেদিক তাকানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের ইসলামের মধ্যে সব কিছু রয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমাদের ইসলামে আল্লাহ যা কিছু দিয়েছেন, আর কোথাও আমাদের তাকাতে হবে না, কোথাও যে জিজ্ঞাসা করতে হবে না আমি এই কাজটা কীভাবে করব, বরং প্রতিটা কাজ কীভাবে করব আমাদেরকে কোরআনে পাক দেওয়া হয়েছে, কোরআনে পাকের মধ্যে আছে আমি কোন কাজটা কীভাবে করব। তো যদি আমরা নবী পাকের প্রতিটি কাজ দেখানো মত অনুযায়ী করতে পারি, ইনশাল্লাহ আমাদের ঘরে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দেশের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে, প্রতিটি সাইটের মধ্যে, প্রত্যেকটি সেক্টরের মধ্যে ইনশাল্লাহ আজ্জাল শান্তি আর সুখ নিয়ে আসবে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিটা কাজ নবী পাকের সুন্নত মোতাবেক চলার জন্য। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে যা কিছু শিখেছি এবং জ্ঞান লাভ করেছি, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এর উপর আমল করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।